my place in tech changes every day. But I don't fear the future, because I'm with the leader, Pluralsight. Their online learning platform has the hands-on, expert-led courses I need to master new tech skills and create bigger impacts, so I can learn quickly and stay ahead. With Pluralsight, I don't fear what's next. I embrace it. Tap in at pluralsight.com and see for yourself.
বাংলার আধ্যাত্মিক জগতে এমন একজন মানুষ এসেছিলেন যার প্রেম আর কীর্তনের প্লাবনে মানে গোটা সমাজ ভেসে গিয়েছিল,
শ্রী চৈতন্যদেব।
ঠিক তাই। কিন্তু যার জীবনের শেষটা ডুবে আছে এক গভীর অন্ধকার রহস্যে, কিভাবে তিনি অদৃশ্য হয়ে গেলেন, এটা কি ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে যাওয়ার মতো কোনো অলৌকিক ঘটনা,
নাকি নিছক দুর্ঘটনা, অথবা আরও ভয়ানক কিছু, যেমন ধরুন একটা পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড?
আজ আমরা প্রায় 500 বছরের পুরনো এই রহস্যের গভীরে ডুব দেব।
একদম, আমাদের হাতে তো অনেক কিছুই আছে, বিভিন্ন জীবনী কাব্য, লোকশ্রুতি, আবার ঐতিহাসিকদের নানা বিশ্লেষণ,
এমনকি আধুনিক প্রত্নতাত্ত্বিক কিছু সূত্রও আছে।
হ্যাঁ, এই সব কিছুকে এক জায়গায় এনে আমরা এই জটিল ধাঁধার মানে সমাধানের একটা চেষ্টা করব। যে মানুষটা নবদ্বীপের একজন প্রকাণ্ড পণ্ডিত থেকে ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ হয়ে উঠলেন, তার জীবনের শেষ অধ্যায়ে ঠিক কী ঘটেছিল সেটাই আমাদের আজকের অনুসন্ধান।
আলোচনার গভীরে যাওয়ার আগে তখনকার সময়টাকে একটু ছুঁয়ে গেলে মনে হয় ভালো হয়। মানে আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালে বাংলার সামাজিক পরিস্থিতিটা ঠিক কেমন ছিল?
দেখুন, রাজনৈতিকভাবে হোসেন শাহের আমলে বাংলা কিন্তু বেশ শান্ত ছিল, কিন্তু সমাজের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল।
কীরকম অস্থিরতা?
বৃন্দাবন দাসের বর্ণনা যদি দেখি, তিনি বলছেন সাধারণ মানুষ শাস্ত্রীয় ধর্মচর্চা থেকে দূরে সরে যাচ্ছে, তারা নানা লৌকিক দেবদেবীর পূজায় মগ্ন।
আচ্ছা, আর উচ্চবর্ণের মধ্যে?
আর উচ্চবর্ণের মধ্যে বাড়ছিল বিদেশি সংস্কৃতির প্রভাব, যেটাকে তখন বলা হতো ম্লেচ্ছাচার, মানে সব মিলিয়ে একটা আধ্যাত্মিক শূন্যতা তৈরি হয়েছিল।
আর এই শূন্যতার মধ্যেই চৈতন্যদেবের আবির্ভাব।
একদম। গয়ায় তার গুরু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নেওয়ার পর তো তার জীবনটাই পাল্টে গেল। পাণ্ডিত্য ছেড়ে তিনি কৃষ্ণপ্রেমকেই জীবনের সার করলেন।
আর তার সেই প্রেম শুধু নিজের মধ্যে আটকে ছিল না, তিনি তো জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে পথে নামলেন, নগর সংকীর্তন শুরু করলেন,
যা ছিল এক কথাই একটা সামাজিক বিপ্লব। তিনি ভক্তিকে শাস্ত্রের কঠিন হেসার থেকে বের করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন।
কিন্তু এটাই তো আশ্চর্য লাগে, যার জীবন এত আলোকময় তার জীবনের শেষটা এত অন্ধকারে ঢাকা কেন?
আর এই রহস্য উন্মোচনের চেষ্টাও যে কতটা বিপজ্জনক, তার প্রমাণ তো গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়ের রহস্যজনক হত্যাকাণ্ড।
হ্যাঁ, ওই ঘটনাটা বুঝিয়ে দেয় যে আমরা কোনো সাধারণ ঐতিহাসিক আলোচনার মধ্যে নেই।
ঠিক।
তাহলে চলুন এই রহস্যের জট এক এক করে খোলা যাক। মানুষের মনে যে বিশ্বাসটা সবচেয়ে গেঁথে আছে, সেই অলৌকিক তত্ত্ব দিয়েই শুরু করি, কি বলেন?
হ্যাঁ, সেটাই ভালো। সবচেয়ে প্রচলিত আর ভক্তদের মধ্যে জনপ্রিয় তত্ত্বটা হল তিনি পুরীর জগন্নাথ বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন।
এই কথাটা কোথায় পাওয়া যায়?
ঈশ্বরদাসের লেখা চৈতন্য ভাগবত আর কিছু উড়িয়া গ্রন্থে এই কাহিনীর উল্লেখ আছে। বলা হয়, এক বিকেলে ভাবাবিষ্ট অবস্থায় চৈতন্যদেব গর্ভগৃহে প্রবেশ করেন এবং জগন্নাথের মূর্তির সঙ্গে এক হয়ে যান।
তারপর
মন্দিরের দরজা খোলার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
কিন্তু ভাবার বিষয়, তাই না? এত বড় একটা অলৌকিক ঘটনা, অথচ তার সবচেয়ে কাছের অনুগামীরা মানে বৃন্দাবন দাস বা কৃষ্ণদাস কবিরাজ,
তারা প্রায় নীরব।
হ্যাঁ, তাদের লেখায় এর কোনো স্পষ্ট উল্লেখ নেই। এই নীরবতাটা কি প্রথম থেকেই একটা প্রশ্নচিহ্ন তৈরি করে না?
এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এই নীরবতার একটা সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে যে ভক্তদের কাছে চৈতন্যদেবের ঈশ্বরত্ব প্রতিষ্ঠা করাটা খুব জরুরি ছিল।
আচ্ছা,
তো ঈশ্বরের সঙ্গে সরাসরি বিলীন হয়ে যাওয়ার ধারণাটা সেই উদ্দেশ্যকেই পূরণ করে আর কি। জাগতিক কোনো মৃত্যুর বর্ণনা হয়তো তাদের কাছে মহাপ্রভুর মহিমাকে মানে খাটো করে দিত, তাই হয়তো তারা একটা রহস্যময় আবরণ তৈরি করতে চেয়েছিলেন।
বেশ। আচ্ছা, অলৌকিক তত্ত্ব তো আরও একটা আছে। কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃতে সমুদ্রে হারিয়ে যাওয়ার একটা ইঙ্গিতও তো রয়েছে।
হ্যাঁ, সেই তত্ত্ব অনুযায়ী দিব্যোন্মত্ত অবস্থায় শ্রী চৈতন্য যমুনা ভ্রমে পুরীর সমুদ্রের দিকে এগিয়ে যান এবং ঢেউয়ের গভীরে হারিয়ে যান। এই তত্ত্বটিও বেশ প্রচলিত।
কিন্তু এর সঙ্গে একটা অদ্ভুত লোককথা জুড়ে আছে, যেটা ঘটনাটাকে আরও জটিল করে তোলে।
ওই জেলের জালে তার দেহ পাওয়ার গল্পটা, তাই তো?
হ্যাঁ,
ঠিক। গল্পটা হলো এক জেলের জালে চৈতন্যদেবের প্রায় 6.5 ফুট লম্বা অচেতন দেহ উঠে আসে।
তারপর
খবর পেয়ে অনুগামীরা ছুটে আসেন এবং দীর্ঘক্ষণ ধরে তার কানে হরিনাম সংকীর্তন করতে থাকেন। বলা হয় এর ফলেই নাকি তার জ্ঞান ফিরে আসে।
তাহলে তো এটা,
হ্যাঁ, এই গল্প সত্যি হলে সমুদ্রের ডুবে যাওয়া তত্ত্বটা আর মৃত্যু পর্যন্ত পৌঁছায় না, বরং এটা একটা সাময়িক অচেতন অবস্থা বা নিয়ার ড্রনিং এক্সপিরিয়েন্সের দিকে ইঙ্গিত করে।
অর্থাৎ অলৌকিক তত্ত্বগুলোর মধ্যেও নানা স্ববিরোধিতা আছে, আর সবচেয়ে বড় কথা, তার প্রধান জীবনীকাররা এ বিষয়ে আশ্চর্য রকম চুপ।
একদম।
বেশ, এবার অলৌকিকতার জগৎ থেকে বেরিয়ে একটু বাস্তবসম্মত ব্যাখ্যার দিকে এগো।
At Emory University, we believe in those with the ambition to achieve, the passion to learn, and the optimism to see the possibilities ahead. Founded on a belief that the wise heart seeks knowledge, and Emory Education combines experiential learning in Atlanta and beyond with unrivaled collaboration and discovery, all to prepare you for a world that needs your leadership. Learn more at emory.edu.
জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে তো একটা দুর্ঘটনার কথা স্পষ্ট লেখা আছে, তাই না?
হ্যাঁ, জয়ানন্দই একমাত্র জীবনীকার যিনি তার মৃত্যুর একটা লৌকিক কারণ দেখানোর চেষ্টা করেছেন। তিনি লিখছেন, আষাঢ় বঞ্চিত রথ বিজয়া নাচিতে ইটালো বাজিল বাম পায়ে আচম্বিতে।
মানে রথযাত্রার সময় নাচতে গিয়ে তার পায়ে একটা ইটের টুকরো,
হ্যাঁ, বাঁ পায়ে একটা ইটের টুকরো বিঁধে যায় এবং গভীর ক্ষত তৈরি হয়।
একটা সাধারণ ইটের আঘাত থেকে মৃত্যু আজকের দিনে দাঁড়িয়ে শুনতে একটু অদ্ভুত লাগে। তখনকার চিকিৎসা ব্যবস্থা কি এতটাই অনুন্নত ছিল যে?
প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, তবে আমাদের মনে রাখতে হবে সেটা ষোড়শ শতক। আজকের মতো অ্যান্টিবায়োটিক বা টিটেনাসের টিকা তো তখন ছিল না।
তা ঠিক।
জয়ানন্দ পরে লিখছেন, চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে সেই লক্ষ্যে টোটায় শয়ন অবশেষে।
এই টোটা হলো টোটা গোপীনাথের মন্দির।
চৈতন্যদেবের খুব প্রিয় জায়গা ছিল ওটা।
অত্যন্ত প্রিয়, তিনি এখানে নিয়মিত ভজন করতেন, তাই এই স্থানটির উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ। চিকিৎসকদের মতে ওই ক্ষত থেকে সেপ্টিসেমিয়া বা ধনুষ্টঙ্কারের মতো মারাত্মক সংক্রমণ হওয়া খুবই সম্ভব, যার পরিণতি ছিল মৃত্যু। তাহলে এই তত্ত্বটা তো অনেক বেশি যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু যদি এটাই সত্যি হয় তাহলে অন্য জীবনীকাররা এটা লিখলেন না কেন? একটা দুর্ঘটনাজনিত মৃত্যুকে লুকিয়ে রাখার কি কারণ থাকতে পারে?
কারণটা হয়তো আগের মতোই, ভক্তদের কাছে তাদের ঈশ্বর চৈতন্যদেবের মৃত্যু কোনো সাধারণ মানুষের মতো আঘাতে বা রোগে হতে পারে না, এটা তার দেবত্বকে ক্ষুণ্ণ করে।
আচ্ছা,
তাই হয়তো জয়ানন্দের এই লৌকিক ব্যাখ্যাটিকে বাকিরা গ্রহণ করেননি, বা মানে ইচ্ছে করে এড়িয়ে গেছেন। তারা চেয়েছিলেন তার বিদায়টাও তার জীবনের মতোই অলৌকিক হোক।
কিন্তু এখানেই তো রহস্যের শেষ নয়, বরং সবচেয়ে চাঞ্চল্যকর এবং সবচেয়ে অন্ধকার পর্বটা এখান থেকে শুরু হচ্ছে, কারণ এরপর আসছে ষড়যন্ত্র আর হত্যাকাণ্ডের তত্ত্ব।
আর এই তত্ত্বের সপক্ষে যে যুক্তিগুলো সামনে আসে সেগুলো উপেক্ষা করার মতো নয়। এই ষড়যন্ত্রের দিকে প্রথম আঙুল তোলেন প্রখ্যাত ইতিহাসবিদ দীনেশচন্দ্র সেন।
তার বৃহৎ বঙ্গ বইতে,
হ্যাঁ, তার মতে পুরীর পাণ্ডারা চৈতন্যদেবের আকাশছোঁয়া জনপ্রিয়তায় ভীত এবং ঈর্ষান্বিত হয়ে পড়েছিল।
তাদের ভয়টা ঠিক কি নিয়েছিল? চৈতন্যদেবের প্রভাব কি স্বয়ং জগন্নাথের মহিমাকে ছাপিয়ে যাচ্ছিল?
ঠিক তাই, পাণ্ডাদের প্রতিপত্তি এবং জীবিকা দুটোই তো জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে চলত। চৈতন্যদেবের প্রভাবে দলে দলে মানুষ তার অনুগামী হচ্ছিল। পাণ্ডাদের আশঙ্কা হয় এভাবে চলতে থাকলে জগন্নাথ নন, চৈতন্যই পুরীর প্রধান আকর্ষণ হয়ে উঠবেন,
আর তাতে তাদের ক্ষমতা আর আয় দুটোতেই টান পড়বে।
একদম।
শুধু কি আর্থিক বা ক্ষমতার ঈর্ষা, নাকি এর পেছনে আরও গভীর কোনো সামাজিক বা রাজনৈতিক কারণ ছিল? মানে পাণ্ডাদের পক্ষে একা এত বড় একটা কাণ্ড ঘটানো কি সম্ভব ছিল?
খুব ভালো প্রশ্ন। দীনেশচন্দ্র সেন এবং পরবর্তীকালের গবেষকরা একাধিক কারণের কথা বলেছেন। যেমন, পাণ্ডাদের একাংশ চৈতন্যদেবকে বাংলার সুলতান হোসেন শাহের চর বলে সন্দেহ করত।
ও,
আবার উড়িয়া বাঙালি বিবাদও একটা বড় কারণ ছিল। চৈতন্যদেবের হাত ধরে পুরীতে বাঙালির প্রভাব বাড়ছিল, যা স্থানীয় উড়িয়া পাণ্ডারা ভালো চোখে দেখেনি।
আর রাজার ভূমিকা, পুরীর রাজা প্রতাপরুদ্রের?
সেটাও একটা বড় প্রশ্ন। একা পাণ্ডাদের পক্ষেই কাজ করা কঠিন ছিল, এর পেছনে রাজা প্রতাপরুদ্রের নীরব সম্মতি বা নিষ্ক্রিয়তা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
দীনেশচন্দ্র সেন তো সেই দিনের একটা সাংঘাতিক বিবরণ দিয়েছেন। মন্দিরের দরজা নাকি ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল।
হ্যাঁ, তিনি লিখেছেন সেদিন অর্থাৎ 1455 শকাব্দে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে মন্দিরের দরজা দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত বন্ধ ছিল।
5 ঘণ্টা।
হ্যাঁ, দরজা খোলার পর পাণ্ডারা প্রচার করে মহাপ্রভু জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন।
দীনেশচন্দ্র সেনের প্রশ্ন ছিল, এই 5 ঘণ্টা বন্ধ দরজার আড়ালে ঠিক কি হয়েছিল।
এখানেই তিনি গুমখুনের তত্ত্বটি সামনে আনেন।
ঠিক, তার মতে মন্দিরের মধ্যেই চৈতন্যদেবকে হত্যা করে তার দেহ কোথাও পুঁতে ফেলা হয়েছিল।
এই তত্ত্বের সপক্ষে কি কোনো মানে কোনো বাস্তব প্রমাণ পরবর্তীকালে পাওয়া গেছে? 2000 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওই আবিষ্কারের কথাটা তো অবিশ্বাস্য। ওটা একটা মোড় ঘোরানো ঘটনা। 2000 সালে জগন্নাথ মন্দিরের প্রাচীর সংস্কারের সময় দেওয়ালের ভেতর থেকে প্রায় 6.5 ফুট লম্বা একটা মানব কঙ্কাল পাওয়া যায়।
6.5 ফুট! চৈতন্যদেবের উচ্চতার সঙ্গে তো এর আশ্চর্য মিল। বিভিন্ন জীবনীতে তাকে তো আজানুলম্বিত বা দীর্ঘদেহী বলে বর্ণনা করা হয়েছে।
একদম, এই আবিষ্কারের পর স্বাভাবিকভাবেই হইচই পড়ে যায়। অনেকেই মনে করতে শুরু করেন এটাই হয়তো চৈতন্যদেবের দেহাবশেষ এবং দীনেশচন্দ্র সেনের তত্ত্বই সত্যি।
কিন্তু সবচেয়ে রহস্যজনক ব্যাপার হল পুরো বিষয়টা খুব তাড়াতাড়ি ধামাচাপা পড়ে যায়।
হ্যাঁ, শোনা যায় বেশ কিছু প্রথম সারির সংবাদপত্র নাকি এই খবর ছাপতেও অস্বীকার করে।
কিন্তু কেন? একটা এত বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারকে কেন লুকিয়ে ফেলা হলো? এটা তো মূল ষড়যন্ত্রের চেয়েও বড় রহস্য মনে হচ্ছে।
এর পেছনে হয়তো ধর্মীয় ভাবাবেগ এবং রাজনৈতিক চাপ দুটোই কাজ করেছে। জগন্নাথ মন্দিরের মতো পবিত্র একটি স্থানের সঙ্গে হত্যাকাণ্ডের মতো কলঙ্কজনক ঘটনাকে জুড়ে দেওয়াটা মানে অনেকেই মেনে নিতে পারতেন না। হয়তো সেই কারণেই সত্যটাকে আবার চাপা দিয়ে দেওয়া হয়।
এই হত্যাকাণ্ডের তত্ত্ব নিয়ে কি আরও কোনো সম্ভাবনা আছে? ওই যে সারঙ্গগড় দুর্গের রহস্যটা, ওটা কি?
কিছু গবেষক মনে করেন চৈতন্যদেবকে হয়তো পুরীর মন্দিরে হত্যা করা হয়নি, তাকে মন্দির থেকে গোপনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারঙ্গগড় দুর্গে।
সেটা কোথায়?
এই দুর্গটি মহানদী ও প্রাচী নদীর কাছে অবস্থিত এবং সেই সময় এটি ছিল সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের নিয়ন্ত্রণে।
গোবিন্দ বিদ্যাধর ছিলেন চৈতন্য বিরোধী এবং রাজা প্রতাপরুদ্রের প্রতিও তার আনুগত্য ছিল প্রশ্নবিদ্ধ।
তাহলে হতে পারে পাণ্ডারা চৈতন্যদেবকে গোবিন্দ বিদ্যাধরের হাতে তুলে দিয়েছিল এবং
সেখানেই তাকে হত্যা করা হয়। এই সম্ভাবনাটা আছে।
এই গোপন যাত্রার কি কোনো পরোক্ষ প্রমাণ মেলে?
কৃষ্ণদাস কবিরাজ এবং জয়ানন্দ দুজনেই তাদের কাব্যে চৈতন্যদেবের বৃন্দাবন যাত্রার বর্ণনায় একটা অদ্ভুত পঙ্ক্তি লিখেছেন। প্রসিদ্ধ পথ ছাড়ি প্রভু উপপথে চলিলা, কটক ডাহিনা করি বনে প্রবেশিলা।
উপপথে বা জঙ্গলের পথে যাওয়া, এটা তো একটু অস্বাভাবিক, তাই না? হ্যাঁ, এটা কি সেই গোপন বাধ্যতামূলক যাত্রারই কোনো আবছা ইঙ্গিত? প্রশ্নটা থেকেই যায়।
ভাবতে গায়ে কাটা দেয়, বিশেষ করে যখন ইতিহাসবিদ নিহার রঞ্জন রায়ের সেই চিঠির কথা মনে পড়ে। একজন প্রথম সারির ইতিহাসবিদ বলছেন তিনি সত্যিটা বলতে ভয় পাচ্ছেন,
কারণ তিনি বেঁচে থাকতে চান।
হ্যাঁ,
ওই চিঠিটা এই রহস্যের গভীরতা এবং বিপদকে স্পষ্ট করে দেয়। তিনি গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়কে লেখা চিঠিতে স্পষ্ট বলছেন, মহাপ্রভু চৈতন্যদেবকে গুমখুন করা হয়েছিল, ওই গুমখুনের সমস্ত ব্যাপারটাই একটা বহুদিন চিন্তিত বহুজন সমর্থিত চক্রান্তের ফল।
কিন্তু ষড়যন্ত্রকারীদের নাম তিনি উল্লেখ করেননি।
করেননি। তার ভয় এটাই প্রমাণ করে যে এর পেছনে এমন কোনো প্রভাবশালী শক্তি জড়িত ছিল যাদের অস্তিত্ব 500 বছর পরেও অনুভূত হয়।
উফ, এতগুলো তত্ত্ব, এত প্রমাণ, আর পাল্টা প্রমাণের পর আমরা ঠিক কোন জায়গায় এসে দাঁড়ালাম? আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে জীবনীকারদের এই অদ্ভুত সম্মিলিত নীরবতা।
আর এই নীরবতাই হয়তো সবচেয়ে বড় সূত্র। দেখুন, যদি তার অলৌকিক অন্তর্ধান সত্যি হতো, তবে জীবনীকাররা তা গর্বের সঙ্গে ফলাও করে লিখতেন।
অবশ্যই।
যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হতো, তাহলে তা লেখার মধ্যে কোনো বিপদ ছিল না, বড়জোর ভক্তদের ভাবাবেগে একটু আঘাত লাগত।
কিন্তু তারা প্রায় সবাই এই প্রসঙ্গটা এড়িয়ে গেছেন।
এই এড়িয়ে যাওয়াটাই সূচিত করে যে আসল সত্যটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রকাশ করার অযোগ্য।
অর্থাৎ সেই সত্যটা এতটাই বিপজ্জনক ছিল যে তারা তা লেখার সাহস পাননি। তাদের উপর হয়তো প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল, অথবা তারা নিজেরাই প্রাণের ভয়ে চুপ করে গিয়েছিলেন।
ঠিক তাই। চৈতন্যদেবের উদার মতবাদ, জাতিভেদের বিরোধিতা, গোড়া ব্রাহ্মণদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, এইসব কারণে তার অজান্তেই অনেক শক্তিশালী শত্রু তৈরি হয়েছিল। তার মৃত্যু হয়তো সেই চৈতন্য বিরোধিতারই চরম পরিণতি।
আর জীবনীকারদের নীরবতা সেই ভয়ঙ্কর সত্যকে ঢাকার একটা সম্মিলিত প্রচেষ্টা।
সম্ভবত।
তাহলে সব মিলিয়ে আমাদের হাতে তিনটে প্রধান সম্ভাবনা থাকছে। এক, অলৌকিক অন্তর্ধান, যা ভক্তদের বিশ্বাসকে বাঁচিয়ে রাখে। দুই, দুর্ঘটনাজনিত মৃত্যু, যা অনেক বেশি যুক্তিসঙ্গত কিন্তু কম জনপ্রিয়।
আর তিন, পরিকল্পিত হত্যাকাণ্ড, যার পেছনে রয়েছে ঈর্ষা, রাজনীতি এবং ধর্মীয় গোড়ামির এক অন্ধকার ষড়যন্ত্র।
প্রতিটি তত্ত্বের পক্ষেই কিছু যুক্তি আছে, আবার প্রতিটিতেই কিছু ফাঁকও রয়ে গেছে। প্রায় 500 বছর পরে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানো মানে প্রায় অসম্ভব।
রহস্যটা হয়তো রহস্যই থেকে যাবে।
আলোচনাটা শেষ করার আগে একটা শেষ প্রশ্ন মাথায় আসছে। চৈতন্যদেবের জীবনীকারদের এই নীরবতাই হয়তো সবচেয়ে বড় প্রমাণ, কিন্তু প্রশ্ন হল, কোন সত্য এতটাই বিপজ্জনক ছিল যে তাকে শতাব্দীর পর শতাব্দী ধরে চাপা দিয়ে রাখতে হয়েছে? সেই সত্য যার জন্য হয়তো একালের একজন গবেষককেও প্রাণ দিতে হল। চৈতন্যদেবের অন্তর্ধানের আসল কাহিনী কি শুধু ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়কে চ্যালেঞ্জ করে, নাকি তার নিজের হাতে তৈরি করা ভক্তি আন্দোলনের মূল ভিত্তিকেই নাড়িয়ে দেয়? এই প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রইল।